الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আরেকটি বার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান যার নাম হচ্ছে ঐতিহাসিক স্থান হিস্টোরিক্যাল প্লেস দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমাদের এই অনুষ্ঠানের মধ্যে ওই সকল ঐতিহাসিক স্থান নিয়ে আমাদের আলোচনা করার সৌভাগ্য হয় যার আলোচনা কুরআন এবং হাদিসের মধ্যে এসেছে পাশাপাশি যা আমাদের ইসলামের সাথে রিলেটেড রয়েছে আলহামদুলিল্লাহ সে সকল জায়গার আমরা জিওগ্রাফিক্যাল সায়েন্টিক্যাল বলতে গেলে আলহামদুলিল্লাহ দর্শক সে সকল জায়গার জিওগ্রাফিক্যাল বিভিন্ন ডিসকাস আলোচনা পাশাপাশি বৈজ্ঞানিক বিভিন্ন আলোচনাও আমাদের করার সৌভাগ্য হয়ে থাকে ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ায় আজকেও আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা সম্পৃক্ততা রয়েছে দোনো জাহানের মালিক ও মুক্তার আমাদের প্রিয় আকা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাথে তো অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ অনেক অজানা বিষয় জানার সৌভাগ্য হবে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার দশটি গুনাহকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ দশক গুনাহ মাফের মাধ্যম একটি দরুদ শরীফ পাঠ করার মধ্যেও রয়েছে তো আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সেই তৌফিক নসিব করুক আমিন আসুন মহব্বতের সাথে আরেকটি বার দরুদ শরীফ পাঠ করি সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমাদের যে টপিক সেই টপিকটা সরাসরি আপনাদেরকে বলার আগে দোনো জাহানের মালিক ও মুক্তার হুজুরপুর নূর আমাদের প্রিয় আকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইনার শবে বিলাদত যখন হয়েছিল সে সম্পর্কে যদি আমরা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করি যে ওই সময় দুনিয়ার মধ্যে দোনো জাহানের মালিক ও মুক্তারের আগমন যখন হচ্ছিল তখন দুনিয়ার অবস্থা কীরকম হয়েছিল তার তো বর্ণনা বিশ্লেষণ অনেক রয়েছে তার মধ্যে একটি বিষয় একটি কথা এরকম কিতাবের মধ্যে এসেছে যে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখনই দোনো জাহানের মালিক ও মুক্তার আমার সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ নিয়ে আসেন তখন তার নূরের আলোতে ইস্ট অ্যান্ড ওয়েস্ট এত আলোকিত হয়ে গেল যে তিনি বলছেন আমি মক্কা শরীফে বসে আমি আরব দেশে বসে সিরিয়ার যে প্রাসাদ রয়েছে সেগুলা স্পষ্ট আমি দেখতে পাচ্ছিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় দর্শক যেখানে আলোচনা হচ্ছে এই কথার মধ্যে আলোচনা এসেছে যে সিরিয়ার তো তখনকার সময়ে সিরিয়ার এটা যে বাদশাহের আন্ডারে ছিল তো তখনকার সময়ে সিরিয়া এটা রোম এর যে বাদশা ছিল সে রোম বাদশাহের আন্ডারে ছিল তো রোম এর যে বাদশা ছিল সে বাদশাহের লকব টাইটেল উপাধি ছিল এটাই যে কাইসার তাকে কাইসার বলা হতো তো তার এটা উপাধি ছিল এই বাদশাহের নাম ছিল হিরকেল এবং সে এমন একজন বাদশা ছিল যে সর্বপ্রথম দিরহাম নির্মাণ করেছিল দিরহামের প্রচলন শুরু করেছিল এবং সে এমন একজন সর্বপ্রথম বাদশা ছিল যে সর্বপ্রথম গির্জা নির্মাণ করেছিল দর্শক এই কেসের সে এমন একজন বাদশা সে তখনকার যুগের মধ্যে তার তাকে অনেকেই অনুসরণ করতো তাকে সিজদা করতো নাউজুবিল্লাহ তো তারা ইসলামের সুশীত ছায়ায় তখন তারা আসেননি তো আমরা আলোচনা আজকের আমাদের যে টপিক বিষয় তো সেটা কিন্তু এই বাদশাহের যে মহল ছিল ক্যাসারের মহল সেটা হচ্ছে আজকে আমাদের হিস্টোরিক্যাল প্লেস আমাদের আলোচনার টপিক বিষয় রয়েছে তো ঘটনাটা ঘটেছিল যেটা আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যখন হুদাইবিয়ার সন্ধি হয়েছিল এই হুদাইবিয়ার সন্ধি হওয়ার পর আজকের এই ঘটনাটা যেটা আমরা বলবো সেই ঘটনাটা হচ্ছে এরকম আমরা জানি যখন আল্লাহ পাক নবীদেরকে প্রেরণ করেন এবং নবীরা রাসূলরা তারা তাদের নবুয়ত প্রকাশ করেন, তারা সাধারণ মানুষের পাশাপাশি যারা বাদশা থাকত তাদেরকেও ইসলামের দাওয়াত প্রদান করত। তো আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনিও যখন নবুয়ত প্রকাশ করলেন, প্রকাশ করার পরে তিনিও যখন সকল মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, পাশাপাশি বিভিন্ন বাদশাদেরকেও তিনি দাওয়াত প্রদান করেছিলেন। তো এই যে রোমের বাদশা, তার কাছেও আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইসলামের দাওয়াত প্রদান করলেন একটি চিঠির মাধ্যমে, একটি লেটারের মাধ্যমে। তো যে ব্যক্তির মাধ্যমে এই চিঠিটি পাঠানো হয়েছিল তার নাম ছিল দিহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইনার সাথে আরও অন্যান্য আরবের ব্যবসায়ী তারাও গিয়েছিল এই বাদশাহের কাছে, রোমের বাদশাহের কাছে। আচ্ছা, তো রোমের বাদশাহ তখন সে কিন্তু ছিল যে আপনার বাইতুল মুকাদ্দেসে, সে তখন একটি কাজে ওইখানে গিয়েছিল। তো তারা চিঠিটি নিয়ে গেল সেই বাইতুল মুকাদ্দেসে। এরপর যখন সেই রোমের বাদশাহ জানতে পারলো যে এরকম আরব দেশে একজন নবী, তিনি নবুয়ত প্রকাশ করেছেন এবং তিনি চিঠি পাঠিয়েছেন তার কাছে, তো এরপরে তিনি কী করলেন, তার সৈন্য সেনাদেরকে আদেশ দিলেন যে এরকম যে এসেছে এরকম কুরাইশ বংশের লোক যা তোমরা খুঁজে নিয়ে আসো, তাদেরকে পেলে সরাসরি আমার কাছে তাকে নিয়ে আসো। তো খোঁজাখুঁজি করলো, কুরাইশ বংশের লোক পাওয়া গেল যাকে আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছিলেন, পাশাপাশি আরও কিছু যারা ব্যবসায়ী এসেছিলো তাদেরকেও রাজপ্রসাদে নিয়ে আসা হয়ে গেল। তো তাদেরকে সহ রাজপ্রসাদে নিয়ে আনা হলো। আনার পরে এখানে একটা বিষয় দর্শক, যে বাদশা যে কাইসার ছিল, এটা ছিল তার উপাধি, এটা তার উপাধি ছিল, তার মেইন নাম ছিল না। তো আসলে উপাধি তখনকার যুগে, একটা বিষয় দেখা যেত কি, তখনকার যুগে বিভিন্ন দেশের বাদশাদের এক একটা লাকাব, এক একটা উপাধি, একটা টাইটেল থাকতো। যেমন ইরান এর যারা বাদশাহ থাকতো তাদের টাইটেল ছিল কিসরা, তুর্কি বাদশাহের টাইটেল ছিল হাকান, আবিসিনিয়া এর বাদশাহ ছিল নাজাসি, কিপ্ত এর বাদশাহদের টাইটেল ছিল ফিরাউন, মিশরের বাদশাহদের টাইটেল ছিল আজিজ। তো আমরা যেটা আলোচনা করছিলাম যে বাদশাহ যখন এই কুরাইশ বংশের লোকদেরকে নিয়ে আসলেন, আসার পরে এখন তাদেরকে বললেন যে তোমরা কী জন্য এসেছো, বা যখন লেটার ব্যাপারে জানতে পারলো তখন বললো তোমাদের মধ্যে তোমরা কী এমন নিয়ে এসেছো, লেটারটা দাও। তাদেরকে আনা হলো, সকলকে সামনে আনা হলো এবং বাদশাহ একটা কোয়েশ্চেন করলো যে তোমাদের মধ্যে এমন কে আছো যে সেই নবীর যিনি নবুয়ত প্রকাশ করেছেন তার খুব নিকটের মানুষ। তো বাদশাহ এই ব্যবসায়ী যারা ছিল এবং যে যাকে চিঠি নিয়ে পাঠিয়েছিল, তো তাদের সকলকে উদ্দেশ্য করে বললেন তোমাদের সকলের মধ্যে সর্বোচ্চ বা খুব নিকটের ব্যক্তিকে, যে সেই নবীর যিনি নবুয়ত প্রকাশ করেছেন তার খুব নিকটের মানুষ। তখন সেই ব্যক্তি যিনি চিঠি নিয়ে এসেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যাকে পাঠিয়েছিলেন, তিনি হাত তুললেন এবং তাকে বললেন তুমি সবার সামনে আসো এবং বাকিদের বললেন কি তোমরা তার পিছনে থাকো। এবং এটাও বলল তোমরা যারা পিছনে রয়েছ, আমি যখন এই ব্যক্তিকে কোয়েশ্চেন করব তখন ইনি যদি কোনো মিথ্যা বলে তোমরা পিছন থেকে আমাকে ইশারা দিয়ে বলে দিবা। তো এবার শুরু হলো কোয়েশ্চেন আনসারের সেগমেন্ট। তো আবু সুফিয়ান, অর্থাৎ যিনি যাকে মেসেজ লেটার নিয়ে পাঠিয়েছিলেন তাকে আবু সুফিয়ানও বলা হতো, তো এই আবু সুফিয়ানকে কোয়েশ্চেন করা শুরু করলো বাদশাহ। প্রথমে কোয়েশ্চেন করলো যে তুমি যে নবীর দাওয়াত নিয়ে এসেছো তার বংশ সম্পর্কে আমাকে বলো, তার বংশ কেমন এবং তার বংশের মধ্যে কি পূর্ববর্তী কোনো নবী এসেছিল। তখন উত্তর প্রদান করলো আবু সুফিয়ান, জি না, তার বংশের মধ্যে পূর্ববর্তী কোনো নবী আসেননি। দ্বিতীয় কোয়েশ্চেন করলো এটাই যে তার বাপ দাদার মধ্যে বা তার বংশের মধ্যে কি কেউ বাদশাহ ছিল। তখন উত্তর প্রদান করলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি না, তার পূর্ববর্তী বংশের মধ্যে কেউ বাদশাহ ছিল না। এবং আরেকটি পরবর্তীটা কোয়েশ্চেন করলো, সেটা ছিল এরকম, তার ইসলামের বা তার দাওয়াত যারা কবুল করছে তারা কি উইক, মানে তারা কি দুর্বল নাকি ইনফ্লুয়েন্সিয়াল। তখন আবু সুফিয়ান উত্তর প্রদান করলেন, জি, তাকে যারা তার দাওয়াত যারা কবুল করছে তারা অনেকেই দুর্বল, উইক রয়েছে। এরপরে আরেকটি কোয়েশ্চেন করলো, সেটি ছিল এরকম যে তার দাওয়াতে যারা কবুল করছে তাদের সংখ্যা কি দিন দিন বাড়ছে নাকি কমছে। তখন উত্তর প্রদান করে আবু সুফিয়ান, জি হ্যাঁ, তার দাওয়াত কবুল করার সংখ্যা আর দিন দিন ইনক্রিজ হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এরপরে আরেকটি কোয়েশ্চেন করলো, তার দাওয়াত যারা কবুল করছে, কবুল করার পর তাকে ভালো লাগছে না, এরপরে কি তারা আবার কি ফিরে যাচ্ছে কিনা, তারা কি আবার এটা ত্যাগ করছে কিনা? তখন উত্তর প্রদান করলে, জি না, অবশ্যই না, যারা আসছে তারা সবাই থেকে যাচ্ছে। এরপর আরেকটি কোয়েশ্চেন করলো, সেটি ছিল এরকম যে তিনি তো নবুয়ত প্রকাশ করেছেন, নবুয়ত প্রকাশ করার আগে তিনি কি মিথ্যা কথা বলতেন? তখন আবু সুফিয়ান উত্তর প্রদান করেন, জি না, তিনি সত্যবাদী ছিল, সবাই আর সবার কাছে তিনি বিশ্বাসী হিসাবে ছিলেন, তিনি মিথ্যা কথা বলতেন না। এরপরে আবার কোয়েশ্চেন করলেন যে তিনি কি মানুষকে ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে? তখন উত্তর প্রদান করলেন, জি না, তিনি মানুষকে ওয়াদা দিলে সে ওয়াদা রক্ষা করে থাকেন। এবং আবু সুফিয়ান বলল যে আমরা হুদাইবিয়ার সন্ধি তো করেছি, এতদিন পর্যন্ত তো তিনি কখনো ওয়াদা ভঙ্গ করেননি, কিন্তু এখন এর ব্যাপারে আমি বলতে পারছি না যে হুদাইবিয়ার সন্ধি যেটা করা হয়েছে সে ব্যাপারে। এরপরে আরেকটি কোয়েশ্চেন করলে, সেটা ছিল এরকম যে তিনি তোমাদেরকে কিসের দাওয়াত দেয়? তখন আবু সুফিয়ান বলল, তিনি আমাদেরকে এক আল্লাহের দাওয়াত প্রদান করেন, যে শুধুমাত্র যেন আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, অন্য কাউকে যেন শরিক না করি। তিনি আমাদেরকে নামাজের জন্য দাওয়াত দেন, তিনি আমাদেরকে মানুষের সাথে ভালো ব্যবহার করার দাওয়াত প্রদান করেন, তিনি আমাদেরকে আত্মীয় স্বজনের সাথে সদ্য ব্যবহার ভালো আচরণ করার জন্য দাওয়াত প্রদান করে থাকেন। এরপরে সেই কাইসার যে বাদশাহ ছিল সে বলতে লাগলো, এবং আরেকটি কোয়েশ্চেন করেছিল যে তোমাদের সাথে কি তার কোনো তাদের কোনো যুদ্ধ হয়েছিল? জি হ্যাঁ, যখন আবু সুফিয়ান উত্তর প্রদান করলো, জি হ্যাঁ, যুদ্ধ হয়েছিল, এটার আউটকাম কী এসেছিল? তখন উত্তর প্রদান করলেন যে কখনো আমরা বিজয় লাভ করতাম, আবার কখনো তারা বিজয় লাভ করত। তো পরিশেষে সেই বাদশাহ, যে বাদশাহের রোমের বাদশাহ ছিল কাইসার, সে বলতে লাগলো যে আমি তোমাকে এতক্ষণ পর্যন্ত যে কোয়েশ্চেন করেছিলাম, প্রথমে তোমাকে আমি বলেছিলাম তার বংশের সম্পর্কে, এবং তার বংশের মধ্যে কি কেউ আগে নবী হয়ে কি বা কেউ নবুয়ত প্রকাশ করেছেন কি না, তো আসলে তুমি না প্রকাশ করেছ, না উত্তর আমাকে তুমি দিয়েছ। যদি তার বিপরীত হতো তাহলে আমি বুঝে নিতাম যে হয়তো বা তিনি তার বংশ পরম্পরা হিসেবে সেই কাজটা করছে, এবং সেটাকে তিনি বংশের একটি কাজ হিসেবে তিনি এই কাজটা আবার করে যাচ্ছেন। এবং দ্বিতীয়বার হয়তো তোমাকে আমি কোয়েশ্চেন করেছিলাম, এবং দ্বিতীয়বার আমি তোমাকে কোয়েশ্চেন করেছিলাম যে তার বংশের মধ্যে কি কেউ বাদশাহ এসেছিল কি না, তো তুমি উত্তর প্রদান করেছো যে কেউ আসেনি বাদশাহ হিসেবে, এবং এটা বিপরীত যদি হতো তাহলে আমি বুঝে নিতাম তিনি এখন যে নবুয়ত এর প্রকাশ করছে, এখন যে তিনি মানুষকে নেকির দাওয়াত দিচ্ছে, তাহলে তিনি এই জন্য দিচ্ছে হয়তোবা তিনি পরবর্তীতে বাদশাহ হওয়ার চিন্তাধারা তার মনের মধ্যে থাকতো, তার বংশ পরম্পরা বা তার বংশের মধ্যে কি একজন বাদশাহ ছিল, এখনও সে বাদশাহ হতে চায়, সেজন্য মানুষদেরকে ভালো কিছু দাওয়াত দিয়ে সে মানুষের মন খোঁজার জন্য এখন সে কাজ করছে। এরপরে তোমাকে আমি আরেকটি কোয়েশ্চেন করেছিলাম, সেটি ছিল এরকম যে তিনি কি নবুয়ত প্রকাশ করার আগে কি তোমাদের সাথে কখনো মিথ্যা কথা বলতো? তো তুমি বলেছো না, মিথ্যা তিনি বলতো না। তো এটার দ্বারা বোঝা গেল যে তিনি যে জায়গায় মানুষের সাথে মিথ্যা কথা বলে না, সে জায়গায় তিনি তার মালিকের সাথে, তার সৃষ্টিকর্তার সাথে কীভাবে মিথ্যা বলতে পারে। এবং তুমি এটাও বলেছ যে ইনার দাওয়াত যারা কবুল করছে তারা অনেক দুর্বল, তারা অনেক উইক, তো নবী যখন নবুয়ত প্রকাশ করে তখন প্রথম প্রথমের দিকে এরকমই হয়ে থাকে যে প্রথম প্রথম দুর্বল মানুষেই তার দাওয়াত কবুল করে থাকে। এবং তুমি এটাও বলেছো যে তার দাওয়াতে যারা কবুল করছে এবং এই কবুলকৃত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে, তো আসলে ইমানের মিষ্টতা এটা এমনই হয়ে থাকে যে এটার গ্রহণ করার সংখ্যা মানুষ দিন দিন বাড়তে থাকে। এবং তুমি এটাও বলেছো আমাকে যে যারাই আসছে তারা আর ফিরে যাচ্ছে না যেখানে তারা ইমানের মিষ্টতা পাচ্ছে। এবং তুমি এটাও বলেছো যে তিনি কারোর সাথে ওয়াদা করলে তিনি ওয়াদা ভঙ্গ করেন না, তো আসলে এটা নবী রাসূলদের আদর্শই হয়ে থাকে। এরপরে সেই রোমের বাদশাহ আরও বলতে লাগলো, তুমি বলেছ তিনি মানুষদেরকে এক আল্লাহ পাক এর ইবাদত করার দাওয়াত প্রদান করছে, তিনি মানুষদেরকে নামাজ পড়ার দাওয়াত প্রদান করছে, এবং আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করার দাওয়াত প্রদান করছে, তো আসলেই ইনি সঠিক রয়েছেন, এবং এমন হবে আজকে আমি যেই জায়গার বাদশাহী করছি একটি সময় এমন আসবে এই জায়গার বাদশাহী, এই জায়গাও পুরা সকল দেশ এটা ইসলামের সুশীতল ছায়ায় চলে আসবে। এবং সে রোমের বাদশাহ আরও বলল, আমি এটা জানি যে একজন নবী প্রকাশ হবেন, একজন নবী তার নবুয়ত প্রকাশ করবেন, কিন্তু আমি আসলে এটা খেয়াল করি নাই এবং আমি এটা বুঝতে পারি নাই যে সেই নবী আরব দেশের মধ্যেই প্রকাশ তার নবুয়ত করবেন। এরপরে এবং সে রোমের বাদশাহ আরও বলতে লাগলো যে আমি আমার একটা মন চাই যে আমি সেই নবীর আমি সেই নবুয়ত প্রকাশকারী নবীর পা ধুয়ে তার আমি খেদমত করি। এভাবে এটা বলতে বলতে তারপর সেই চিঠিটা যেটা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সে বাদশাহের কাছে পাঠিয়েছিল সে চিঠিটা সে নিল এবং সে চিঠির মধ্যে আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইসলামের দাওয়াত প্রদান করেছিলেন এবং সে সেটি পড়ল এবং আদেশ দেওয়া হলো যে এই লেটার এই চিঠিটা বাচ্চাটা রাজপ্রসাদ রয়েছে যেখানে আরও অনেকে ছিল এবং এটাও উল্লেখ্য বিষয় যখন রাজপ্রসাদে এই যে লেটার নিয়ে আসা আবু সুফিয়ান পাশাপাশি আরও অন্য ব্যবসায়ী ছিল আরও অন্যান্য তার রাজপ্রসাদের মধ্যে আরও অনেকে ছিল তারা সকলেই রাজপ্রসাদের মধ্যে প্রবেশ করার পরে রাজপ্রসাদের সকল দরজা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। তো এখন সেই লেটারটা পড়া হচ্ছে সকলের কাছে এটা পড়ে শোনানো হলো এবং রোমের বাদশাহ সে কিন্তু মন থেকে সে নবীকে মেনেছে এবং নবী সম্পর্কে সে নিজেও বলছে যে আমি জানতাম এরকম একজন নবী প্রকাশ হবেন এবং আমি তাকে খেদমত করার আমার মানসিকতা আমার ছিল আছে এবং সে এখন সবাইকে সে লেটারটা সে নেকির দাওয়াতটা সে ইসলামের দাওয়াতটা পড়ে শোনানোর জন্য অর্ডার দেওয়া হলো পড়েও শোনানো হলো কিন্তু যখন সেই রাজপ্রাসাদের মধ্যে বাকি যারা তাকে অনুসরণকারী ছিল দেখা গেল যে যখন সে নিজেও এখন সবাইকে ইসলামের দাওয়াত দিচ্ছে দেখা গেল কি সবাই মুখ ফিরিয়ে চলে যেতে লাগলো। তো দরজা ছিল বন্ধ যার কারণে সবাই যেতে পারলো না কিন্তু এই সময়ে এই জায়গায় এই মুহূর্তে সে রোমের বাদশাহ সে ক্যাসার যে ছিল তার মন পরিবর্তন হতে লাগলো তার এখন চিন্তা হতে লাগলো আমাকে ছেড়ে যদি সবাই চলে যায় আমাকে যদি সবাই না মানে তাহলে আমার যে বাদশাহী রয়েছে আমার যে রাজপ্রসাদ রয়েছে এগুলো তো আমার থেকে দিন দিন চলে যাবে আমার এই বাদশাহী তো চলে যাবে আমার থেকে হাতছাড়া হয়ে যাবে আমার থেকে আমাকে আর কেউ মানবে না আমাকে আর কেউ সিজদা করবে না। এটা যখন তার অন্তরের মধ্যে আবার চলে আসলো সে ইসলামের দাওয়াত কবুল করতে পারলো না ওই স্থানে ওইখানেই যারা সেই ইসলামের দাওয়াতের চিঠিটা নিয়ে এসেছিল তাদেরকে বের করে দেওয়া হলো এবং এরপরে তার যে অনুসারী ছিল তারা সকলে তাকে সিজদা করলো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক এই জায়গায় কিন্তু অনেক গভীর চিন্তা করার একটা বিষয় রয়েছে অন্তরে রেখাপাত করার মতো কথা এখানে রয়েছে। তো প্রিয় দর্শক এই যে এই জায়গার মধ্যে আমাদের একটু গভীরভাবে চিন্তা করা উচিত একটি বিষয়ে যে বাদশাহ যে ব্যক্তি যে রোমের বাদশাহ ক্যাসার ছিল সে কিছুক্ষণ আগে কিন্তু সে ইসলাম সম্পর্কে ইসলামের দাওয়াত কবুল করতে যাচ্ছিল কিন্তু যখন দেখা গেল তার বাদশাহী তার দুনিয়া তার থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে তার দুনিয়ার ক্ষমতা তার দুনিয়ার শান শৌকত তাকে যে মানুষ সম্মান করত তাকে যে মানুষ সিজদা দিত সেটা যখন তার থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে সে যখন ইসলামের দাওয়াত দিল সবাই যখন তাকে ফেলে ফিরে যাচ্ছিল তখন তার অন্তর পরিবর্তন হয়ে গেল সে আর ইসলামের দাওয়াত কবুল করলো না বরঞ্চ যারা ইসলামের দাওয়াত নিয়ে এসেছিল তাদেরকে তার রাজপ্রসাদ থেকে বের করে দেওয়া হলো। আজকে এই জায়গা থেকে আমাদের অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে যে আজকে আমরাও সামান্য দুনিয়ার মহব্বত যখন আমাদের অন্তরে চলে আসে এবং এই পয়েন্ট যেটা সেই রোমের বাদশাহের অন্তরের মধ্যে ছিল যে তাকে মানুষ সম্মান করবে তার যে সম্মানটা চলে যাচ্ছে তাকে যে মানুষ রেসপেক্ট করতো তাকে যে মানুষ সিজদা করতো তাকে যে মানুষ অনেক কিছু মনে করতো বাদশাহ মনে করতো সেটা যখন তার থেকে হাতছাড় হয়ে যাচ্ছে সেই সময় সে ইসলামকে আর কবুল করেনি। ঠিক সেরকম আজকে আমরাও অনেক ক্ষেত্রে এলাকায় আমাদের সমাজে আমাদের অফিসে আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে আমরা অনেক সময় সম্মানের পিছনে পড়ে আমরা অনেক সময় দুনিয়াবি মানুষ আমাকে সম্মান করুক মানুষ আমাকে রেসপেক্ট করুক মানুষ আমাকে এটা এটা বলুক এর পিছনে পড়ে আমরা অনেক সময় ইসলামের শরীয়ত থেকে পিছনে চলে যাই ইসলামের শরীয়ত আমরা মানতে পারি না আমরা মানতে চাই না অনেক সময় আমরা অনেক সময় বিভিন্ন হারাম কাজের দিকে পর্যন্ত চলে যাই শুধু দুনিয়ার মহব্বতে এবং মানুষ আমাকে রেসপেক্ট করুক মানুষ আমাকে সম্মান করুক এটার পিছনে এমনকি অহংকার আমি একটা কিছু আমি সব আমি অমুক লেভেলের মানুষ এরকম আমাদের অন্তরে অহংকার চলে আসার কারণে আমরা আসলে ইসলামের সুশীতল ছায়া থেকে অনেক সময় অনেক দূরে চলে যাই এমনকি দেখা যায় নাউজুবিল্লাহ আমরা অনেক সময় আমাদের ঈমান চলে যাচ্ছে সেরকম বিষয়েও আমরা বুকক্রেপ করি না আমরা অনেক সময় সেই দিকে তাকাই না। প্রিয় দর্শক আজকের আমাদের আলোচনা থেকে আমি এই পয়েন্টটাই আপনাদের কাছে তুলে ধরব যেই সে বাদশাহীর পিছনে পড়ে, দুনিয়ার পিছনে পড়ে সে ইসলামের দাওয়াত কবুল করেনি। পরবর্তীতে কি হয়েছে? জি হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ছিলেন। এরপর যখন আমিরুল মুমিনিন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন, এরপরে তিনি এমন যে ইসলামের সুশীতল ছায়ায় মানুষদেরকে দাওয়াত প্রদান করলেন, এবং তার বাদশাহী এমন ছিল সুবহানাল্লাহ, যে সেই বাদশাহ যারা দুনিয়ার পিছনে পড়ে ইসলামের দাওয়াত কবুল করেনি, তারা নিস্তেজ হয়ে গিয়েছিল, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, এবং তাদের থেকেই সেই বাদশাহী চিনিয়ে নিয়ে ইসলামের সুশীতল ছায়ায় সেই রোমের এরিয়া পুরোটা আলহামদুলিল্লাহ ইসলামের সুশীতল ছায়ায় চলে আসে। এবং আরও অনেক সুবহানাল্লাহ আমিরুল মুমিনিন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার জীবনের মধ্যে আমরা দেখতে পাই যে এরকম যারা কাফের বাদশাহ ছিল তাদের বাদশাহী ধ্বংস করে দেওয়া হয়েছিল, এবং আর সকলেই বাকি ইসলামের সুশীতল ছায়ায় ইসলাম ধর্ম কবুল করেছিল। তো পয়েন্ট এটাই তুলে ধরবো আপনাদের কাছে, যারা দুনিয়ার পিছনে চলে যায় দুনিয়া তাদেরকে লাথি মেরে কবরে পাঠিয়ে দেয়, আর যারা ইসলাম শরীয়ত আল্লাহ তার রসুলের দেখানো পথে চলে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াও প্রদান করেন এবং আখিরাতও তাদের কামিয়াব হয়ে যায়। তো প্রিয় দর্শক, আমরা দুনিয়াকে ততটুকু গ্রহণ করব যতটুকু গ্রহণ করলে আমাদের জন্য আমাদের শরীয়তে বাধা হবে না, এবং আমাদের শরীয়ত পালন করতে আমাদেরকে শয়তানে ওয়াসওয়াসা দিবে না, এবং কি এতটুকু আমরা দুনিয়াকে গ্রহণ করব যতটুকু দুনিয়া গ্রহণ করলে আমাদের আখিরাত ক্ষতি হবে না। এক কথায় আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং তার উপর আমল করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আজকে আলোচনা করেছি কেসারের মহল নিয়ে, আর রোমের বাদশাহের যে মহল ছিল হিস্টোরিক্যাল প্লেস, ঐতিহাসিক স্থান, সেটার আজকে আমাদের আলোচনা হয়েছে। তো এটা থেকে যা শিক্ষা আমাদের আজকে নেওয়ার সৌভাগ্য হয়েছে, আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক যেন আমাদেরকে তার উপর আমল করার তৌফিক নসিব করে। ইনশাআল্লাহ পরবর্তী এক অনুষ্ঠানে অন্য একটি ঐতিহাসিক স্থান নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।